এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই কে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 6 ফেব্রুয়ারি, 23 মাঘ এবং ফার্সি 17 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গায়াজী আব্দুর রশিদ। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি 2টি প্রতিবেদন। আগ্রাসনের 20তম বার্ষিকী, ইরাককে গণবিধ্বংসী অস্ত্র প্রস্তুতকারক হিসেবে মার্কিন মিথ্যা দাবির জবাব আজও মেলেনি। এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এবং মালয়েশিয়ায় এবার বাংলাদেশ থেকে কর্মী গেছে মাত্র 60,000-এর কিছু বেশি, কাজ না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। নতুন সংকটের হাতছানি বলেছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি নিলয় রহমানের প্রতিবেদন। এরপর রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন, তারপর প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা 1,500 ছাড়িয়েছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সহযোগিতা করতে ইরানের প্রস্তুতি ঘোষণা। ইরানের সংসদ স্পিকার বলেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই ক্ষমা ঘোষণার মাধ্যমে শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছেন। বাংলাদেশে আসন্ন রমজান মাসে গরম মশলার বাজার স্থিতিশীল রাখতে এলসি খুলতে দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এবং ভারতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দিল্লিতে সরকার বিরোধীদের বিক্ষোভ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে 1,121 জনে দাঁড়িয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রাজব তাইব এরদোয়ান এ তথ্য জানিয়েছেন। এই ভূমিকম্পের আঘাতে পাশের দেশ সিরিয়ায় অন্তত 783 জনের মৃত্যু হয়েছে। এরদোয়ান নিজ দেশে হতাহতের সংখ্যা জানিয়ে বলেন এখন পর্যন্ত তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে 1,121 হয়েছে। এছাড়া 5,383 জন আহত হয়েছেন। নিহত মানুষের সংখ্যা বেড়ে কত হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা দিতে পারছেন না তিনি। স্থানীয় সময় আজ সোমবার ভোর 4:17 এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ান্তেপ শহরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 7.8। এদিকে সিরিয়ায় ভূমিকম্পে অন্তত 783 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। এই অঞ্চলগুলোর মধ্যে রয়েছে আলেপ্পো, হামা, লাতাকিয়া ও তারতুসের মতো শহরগুলো। সিরিয়াতেও এখনও অনেক পরিবার ধ্বংসস্তূপের নিচে আটকে আছে, তাই হতাহতের সংখ্যা বাড়তে পারে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরমি বলেছেন ইরানের সরকার ও জনগণ তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। তিনি আরও বলেন দুদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ভালো যোগাযোগ ও সম্পর্ক রয়েছে। প্রয়োজনে ইরানের উদ্ধার ও ত্রাণ সংস্থা এবং স্বাস্থ্য চিকিৎসা বিভাগ ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে যাবে। তারা নৈতিক, মানবিক ও ধর্মীয় দায়িত্ব পালনে পিছপা হবে না। একই সঙ্গে তিনি তুরস্ক ও সিরিয়ার জনগণ ও সরকারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। ইরান সরকারের মুখপাত্র এক টুইটার বার্তায় বলেন প্রতিবেশী তুরস্কে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে তাতে খোদ তুরস্ক ও পাশের দেশ সিরিয়ায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। যে কোনো মানুষের জন্যই এই খবর কষ্টদায়ক। এদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। তুরস্কের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক বার্তা পাঠিয়েছে সংস্থাটি। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ আজ বলেছেন সর্বোচ্চ নেতা ক্ষমা ঘোষণার মাধ্যমে শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করেছেন। ইসলামী বিপ্লব বার্ষিকী ও পবিত্র রজব মাস উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই বহু বন্দীকে ক্ষমা করার পর তিনি এই মন্তব্য করলেন। গালিবাফ আরও বলেছেন একজন বাবা যেমন তার সন্তানদের প্রতি ভালোবাসা প্রদর্শন করেন, ঠিক তেমনি সর্বোচ্চ নেতাও একজন বাবার মতো ক্ষমা প্রদর্শন করেছেন। এর মাধ্যমে শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ সাত হয়েছে। শত্রুরা প্রতারণার শিকার প্রতিবাদী তরুণদেরকে সংঘবদ্ধ সহিংসতাকামী চক্রের অংশে পরিণত করার ষড়যন্ত্র করছিল। সর্বোচ্চ নেতা সাম্প্রতিক সহিংসতার প্রথম থেকেই আবেগের বশে এবং প্রতারণায় পড়ে যারা এতে যুক্ত হয়েছে তাদের সঙ্গে সংঘবদ্ধ সহিংসতাকামী চক্রকে গুলিয়ে না ফেলার আহ্বান জানিয়ে আসছিলেন। একই সঙ্গে আজ ইরানের সংসদ স্পিকার তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে আসন্ন রমজান মাসে গরম মশলার বাজার স্থিতিশীল রাখতে সরকারের কাছে কিছু দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, এলসি খুলতে দিতে হবে। আজ ঢাকায় গরম মশলার মূল্য এবং সরবরাহ স্থিতিশীল রাখতে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এই দাবি জানান। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশে আসন্ন রমজান মাসে গরম মশলার বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের এলসি খুলে দিতে হবে, নইলে মশলার বাজার স্থিতিশীল রাখা সম্ভব নয়, কারণ দেশের মশলার বাজার সম্পূর্ণই আমদানি নির্ভর, এমন দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আজ সোমবার দুপুরে ঢাকায় গরম মশলার মূল্য ও সরবরাহ স্থিতিশীল রাখতে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এ দাবি জানান। রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএসএম শফিকুজ্জামান আলোচনায় বলেন, গরম মশলার বাজার বেশ কয়েকদিন ধরেই অস্থির। আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে গরম মশলার বাজার যেন অস্থির না হয় সেই লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, অসাধু ব্যবসায়ীরা যদি রমজানে পণ্যমূল্য বৃদ্ধি করে তাহলে অভিযানের পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আজকের মিটিং এর সিদ্ধান্তের আলোকে আমরা সরকারের দৃষ্টিতে আনবো এবং বাংলাদেশ ব্যাংক নিশ্চয়ই অন্তত এই আইটেম গুলোর ক্ষেত্রে এসি খোলার কিছুটা বলবো যে কনজারভেটিভনেস, সেখান থেকে তারা এটা এসেনশিয়াল কমোডিটি বা খাদ্যপণ্য হিসেবে রমজানের প্রস্তুতি হিসেবে এসি খোলাটা যাতে স্মুথ হয় সেই বিষয়টি দৃষ্টি দেওয়া হবে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতে বৃহত্তম শিল্পগোষ্ঠী আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আজ দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিরোধীরা। একই সঙ্গে ওই ইস্যুতে আজ বিরোধী দলীয় এমপিদের তুমুল হট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজকর্ম আগামীকাল বেলা 11টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বৃহত্তম শিল্পগোষ্ঠী আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আজ দিল্লির সংসদ ভবন চত্বরে গান্ধী মূর্তির সামনে বিরোধীরা ধর্ণা অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন করেছেন। একই সঙ্গে ওই ইস্যুতে আজ বিরোধী দলীয় এমপিদের তুমুল হট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজকর্ম আগামীকাল মঙ্গলবার বেলা 11টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার দরে কারচুপির অভিযোগে রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। আজ সোমবার বিরোধী এমপিরা গান্ধী মূর্তির সামনে ধর্ণা অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন করেন এবং এ সময় তারা প্রধানমন্ত্রী জবাব দিন, মোদি সরকার হাই হাই ইত্যাদি স্লোগান দেন। সম্প্রতি মার্কিন শেয়ার সংক্রান্ত গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ দাবি করেছে, এক দশক ধরে শেয়ার দরে কারচুপি করে চলেছে আদানি গোষ্ঠী। আদানিদের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনেছে মার্কিন ওই সংস্থা। হিন্ডেনবার্গের ওই রিপোর্ট প্রকাশে আসতেই বিপর্যয়ের মুখে পড়েছে আদানি গোষ্ঠী, ধস নেমেছে আদানিদের বিভিন্ন সংস্থার শেয়ারে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণের পাশে থাকার অঙ্গীকারের মধ্য দিয়ে ঐতিহাসিক কাশ্মীর সংহতি দিবস পালন করেছে পাকিস্তান। এ উপলক্ষে দেশটির বিভিন্ন শহরের রাজপথে গতকাল পাকিস্তানের জনগণ সংহতি মিছিল বের করে এবং তারা জম্মু কাশ্মীরে ভারতের দখলদারিত্বের অবসানের আহ্বান জানায়। কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, করাচি এবং লাহোরের মতো গুরুত্বপূর্ণ শহরে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও সম্মেলনের আয়োজন করা হয় যাতে
পাকিস্তান সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং আইন প্রণেতারা অংশ নেন। প্রতিবছরের 5 ফেব্রুয়ারি পাকিস্তান কাশ্মীর সংহতি দিবস পালন করে। এদিন পাকিস্তানের জনগণ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণের প্রতি সংহতি জানায় এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে মিছিল এবং বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে অংশ নিয়ে পাকিস্তানের লোকজন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া গণভোট আয়োজনের দাবি জানায়, যার মাধ্যমে কাশ্মীরের জনগণ নিজেদের ভাগ্য নির্ধারণের সুযোগ পাবে। এছাড়া জম্মু কাশ্মীরে যে সংঘাত, সহিংসতা এবং রক্তপাত চলে আসছে তাও বন্ধের দাবি জানায় তারা। অধিকৃত ফিলিস্তিনের জেরিকো শহরে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা গত 9 দিন ধরে যে অবরোধ সৃষ্টি করে রেখেছে তা ভাঙার জন্য ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস 3 দিনের ক্ষোভ দিবস ঘোষণা করেছে। গতকাল থেকে এই দিবস শুরু হয়েছে এবং হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড ফিলিস্তিনি তরুণদের প্রতি ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে কাসাম ব্রিগেড বলেছে, রোববার থেকে এই ক্ষোভ দিবস শুরু হয়ে গেছে। গত 9 দিন ধরে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা প্রত্নতাত্ত্বিক জেরিকো শহর এবং এর আশেপাশে কঠোর অবরোধ সৃষ্টি করে রেখেছে। তারা রাস্তায় ব্যারিকেড দিয়ে এবং চেক পয়েন্ট বসিয়ে শহরে আসা যাওয়া করা সমস্ত মানুষ এবং গাড়ি পরীক্ষা করছে, লোকজনের পরিচয়পত্র দেখছে। এতে লোকজনের গন্তব্যে পৌঁছাতে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক বেশি দেরি হচ্ছে এবং শহরে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে। এর আগে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে শহরের বহু তরুণ সংঘাতে লিপ্ত হয়। হামাস এসব তরুণের প্রতিরোধমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেছে। রাশিয়ার জ্বালানি খাতের উপর পাশ্চাত্যের দেওয়া নিষেধাজ্ঞার পরিণতির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সৌদি জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান আলে সৌদ। তিনি বলেছেন, এই নিষেধাজ্ঞার কারণে ভবিষ্যতে বিশ্বের জ্বালানি বাজারে মারাত্মক ঘাটতি দেখা দিতে পারে। সৌদি আরবের রাজধানী রিয়াদে গতকাল একটি শিল্প সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, বিশ্ববাজারে তেলের চাহিদা বেড়ে গেলে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা বুমেরাং হতে পারে। সৌদি মন্ত্রী বলেন, এসব নিষেধাজ্ঞা, অবরোধ ও সীমাবদ্ধতা একটি জায়গায় এসে জটিলতা তৈরি করতে পারে, আর তা হল প্রয়োজনের সময় সব ধরনের জ্বালানি সরবরাহে ঘাটতি। আমার আশঙ্কার জায়গাটি সেখানে। 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার আগ পর্যন্ত পশ্চিমা দেশগুলো ছিল রুশ জ্বালানির প্রধান রপ্তানি বাজার। কিন্তু ওই অভিযান শুরুর পর আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো রাশিয়ার জ্বালানি খাতের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন যুক্তরাষ্ট্রকে মিথ্যার সম্রাট বলে অভিহিত করেছেন রুশ পার্লামেন্ট দুমার স্পিকার ভিয়াচিস্লাব ভলোদিন। তিনি ওয়াশিংটনের মানবতা বিরোধী অপরাধ তদন্ত করে দেখার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি মূলত যে মিথ্যা অজুহাতে ঠিক 20 বছর আগে মার্কিন সরকার ইরাকে আগ্রাসন চালিয়েছিল সে প্রসঙ্গে ওয়াশিংটনের বিরুদ্ধে বাক্যবাণ নিক্ষেপ করেন। ভলোদিন 2003 সালের 5 ফেব্রুয়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের দেওয়া সেই কুখ্যাত বক্তব্য উদ্ধৃত করেন, যেখানে পাওয়েল দাবি করেছিলেন ইরাকে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে এবং তা ধ্বংস করতে হবে। ওই চরম মিথ্যাকে পুঁজি করে আমেরিকা পরের মাসে ইরাকে আগ্রাসন চালায়। পাওয়েলের 5 ফেব্রুয়ারির বক্তব্যকে বিশ্ব সমাজের সঙ্গে আমেরিকার অন্যতম সেরা প্রতারণা বলে মন্তব্য করেন রুশ পার্লামেন্ট স্পিকার। তিনি পাওয়েলের সেদিনের বক্তব্য স্মরণ করে বলেন, পাওয়েল সেদিন ইরাককে গণবিধ্বংসী অস্ত্র প্রস্তুতকারক হিসেবে অভিযুক্ত করে প্রমাণ হিসেবে নিরাপত্তা পরিষদে 1 শিশি হোয়াইট পাউডার তুলে ধরেছিলেন। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পূর্বাঞ্চলীয় ত্রামাতার্স্ক শহরে কিছু বেসামরিক ভবন উড়িয়ে দিয়ে মস্কোকে যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত করার পরিকল্পনা নিয়েছে ইউক্রেন। এজন্য ইউক্রেনের সামরিক বাহিনী নিজেরাই অভিযান চালিয়ে তার দোষ মস্কোর কাঁধে চাপানোর চেষ্টা করবে। গতকাল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা বলেছে, রাশিয়ার নামে এ সমস্ত হামলায় ইউক্রেনের সামরিক বাহিনী 3টি মেডিকেল বিল্ডিং, 2টি ডিসপেন্সারি এবং 1টি হাসপাতাল ধ্বংস করবে। এ সমস্ত ভবন ও স্থাপনা ধ্বংস করার পর ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার উপর দোষ চাপাবে এবং তারা বলবে, রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে এ সমস্ত বেসামরিক ভবন ও স্থাপনায় হামলা চালিয়েছে, যা যুদ্ধাপরাধ। এতে আন্তর্জাতিক সম্প্রদায় রাশিয়াকে দোষারোপ করবে এবং ইউক্রেনের কাছে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রেক্ষাপট তৈরি করবে করবে যা দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাবে ইউক্রেনের সেনারা। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। 20 বছর আগে 2003 সালের 5 ফেব্রুয়ারিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে অ্যানথ্রাক্স এজেন্টযুক্ত একটি টেস্ট টিউব দেখিয়ে এটিকে গণবিধ্বংসী অস্ত্রের অস্তিত্বের পক্ষে একটি যুক্তি হিসেবে তুলে ধরেছিলেন। ফলে গণবিধ্বংসী অস্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে আমেরিকা 2003 সালের মার্চ মাসে ইরাকে হামলা চালায়। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আখতার।
20 বছর আগে 2003 সালের 5 ফেব্রুয়ারিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে অ্যান্থ্রাক্স এজেন্টযুক্ত একটি টেস্ট টিউব দেখিয়ে এটিকে গণবিধ্বংসী অস্ত্রের অস্তিত্বের পক্ষে একটি যুক্তি হিসেবে উল্লেখ করেছিলেন। গতকাল ইতিহাসের সবচেয়ে বিপর্যয়কর মিথ্যার 20তম বার্ষিকী পালিত হয়েছে, কিন্তু আমেরিকা আজও ইরাকে হামলার বিষয়ে কোনো সদুত্তর দেয়নি। নিরাপত্তা পরিষদের ওই বৈঠকের এই পরিণতি ছিল যে ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আগ্রাসন ও দখল, দেশটির রাজনৈতিক শাসন ব্যবস্থার পরিবর্তন, লাখ লাখ মানুষের হতাহত ও আহাজারি, লাখ লাখ মানুষের শরণার্থীতে পরিণত হওয়া এবং পশ্চিম এশিয়া অঞ্চলে একটি বৃহৎ সন্ত্রাসী গোষ্ঠীর উত্থান। 2001 সালের 11 সেপ্টেম্বরে মার্কিন বাণিজ্য কেন্দ্র টুইন টাওয়ারে হামলার পর বুশ প্রশাসন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে 2001 সালের অক্টোবরে আফগানিস্তানে এবং গণবিধ্বংসী অস্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে 2003 সালের মার্চ মাসে ইরাকে হামলা চালায়। ইরাকে সামরিক আগ্রাসন, যা তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নির্দেশে পরিচালিত হয়েছিল, এতে ইরাকি জনগণের ব্যাপক প্রাণহানি ছাড়াও কয়েক হাজার মার্কিন সেনা নিহত হয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং আন্তর্জাতিক খ্যাতির উপর এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছিল। প্রকৃতপক্ষে হোয়াইট হাউস এমন একটি দেশের বিরুদ্ধে হামলার ন্যায্যতা দেওয়ার জন্য ব্যাপকভাবে মিথ্যার আশ্রয় নিয়েছিল যে দেশটি কখনো আমেরিকায় হামলা চালায়নি কিংবা আমেরিকায় হামলা চালানোর বিষয়ে কখনো হুমকি দেয়নি। যাই হোক, বুশ যখন ইরাকে আক্রমণ করেছিলেন তখন তিনি দাবি করেছিলেন যে ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থেকে নিরস্ত্র করতে এবং এর জনগণকে মুক্ত করার জন্য এ হামলা শুরু করেছিলেন, যাতে বিশ্ব একটি বড় বিপদ থেকে মুক্তি পায়। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের 5 ফেব্রুয়ারির বক্তব্যকে বিশ্ব সমাজের সঙ্গে আমেরিকার অন্যতম সেরা প্রতারণা বলে মন্তব্য করেছেন রুশ পার্লামেন্ট স্পিকার ভিয়াচিস্লাভ ভলোদিন। তিনি পাওয়েলের সেদিনের বক্তব্য স্মরণ করে বলেন, পাওয়েল সেদিন ইরাকে গণবিধ্বংসী অস্ত্র প্রস্তুতকারক হিসেবে অভিযুক্ত করে প্রমাণ হিসেবে নিরাপত্তা পরিষদে এক শিশি হোয়াইট পাউডার তুলে ধরেছিলেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশ থেকে এবার মালয়েশিয়ায় কর্মী গেছে মাত্র 60,000-এরও কিছু বেশি, তবে অনেকেই কাজ না পাওয়ার অভিযোগ করেছেন। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
মালয়েশিয়া সরকারের বাছাই করা সিন্ডিকেট সদস্যদের মাধ্যমে একজন কর্মীকে বিদেশে যেতে কমপক্ষে 4.25 লাখ টাকার মতো খরচ করতে হচ্ছে। দালালদের হাত ঘুরে এলে এই টাকার পরিমাণ আরও বাড়ছে। এর মধ্যে কর্মীর পাসপোর্ট ও স্বাস্থ্য পরীক্ষা ছাড়া শুধু ঢাকাতেই বিমান ভাড়াসহ সিন্ডিকেটকে প্রসেসিং ফি বাবদ 2 লাখ টাকার বেশি দিতে হচ্ছে, যার বেশিরভাগই হুন্ডির মাধ্যমে দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। বাকি টাকা খরচ হচ্ছে মালয়েশিয়ার চাহিদাপত্র কেনাসহ অন্যান্য খাতে। যদিও শ্রমবাজার খোলার লক্ষ্যে দুদেশের মধ্যে হওয়া এমইউ চুক্তি অনুযায়ী মালয়েশিয়াগামী একজন কর্মীর জন্য অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছিল 79,000 টাকা। এতেই থেমে নেই মালয়েশিয়াগামী কর্মীদের দুর্ভোগ। দেশটিতে গিয়ে কোম্পানির নির্ধারিত চাকরি না পেয়ে অনেকেই পড়ছেন বিপাকে। 2021 সালে মালয়েশিয়ার সাথে শ্রমিক রপ্তানি করতে সমঝোতা স্মারক স্বাক্ষর করে বাংলাদেশ। তবে দীর্ঘদিন পার হলেও দেশটিতে শ্রমিক পাঠানো হয়েছে মাত্র 60,000-এর মতো। রিপোর্টার্স ফর বাংলাদেশি মাইগ্রেন্টস আরবিএম এর সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন গাজী বলেন, অ্যাপ্রুভাল অনুযায়ী কর্মী নিতে শুরু করা অনেক কোম্পানি কর্মী নিয়ে কাজ দিতে পারছেন না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
কোম্পানি যখন কর্মী নিয়োগ করে তখন সেই কোম্পানির সাথে সে মন্ত্রণালয়ে প্রথমে আবেদন করে অ্যাপ্রুভালের জন্য। অ্যাপ্রুভাল পাওয়ার পরে এরপরে আমাদের দূতাবাসের শ্রম কল্যাণ উইং থেকে অ্যাটাস্টেশন করবেন এবং সরজমিনে গিয়ে দেখে তারপর অ্যাটাস্টেশন করার কথা। তার মানে কি, যখন একটি কোম্পানি সক্ষমতায় নেয় 40 জনের, তাকে আপনার 2 সরকার কিভাবে অনুমোদন দিয়ে দিলেন 40 জনের? আর আমার কর্মীরা সেখানে 15 জন কাজ পাচ্ছে, বাকি 25 জন সেখানে আনডকুমেন্টেড হয়ে।
মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক ওয়াহিদ সোহান মনে করেন, এর পেছনে বাংলাদেশি কিছু অসাধু চক্র জড়িত রয়েছে।
কোম্পানিগুলোতে অ্যাপ্রুভাল হয়েছে, কাজ নাই। এখানের পেছনে যদি আমরা দেখি যে পেছনে যে সমস্ত মার্কেটিং ম্যান্ডা রয়েছে, ম্যাক্সিমামই আমাদের বাংলাদেশি এজেন্ডা জড়িত এটার সাথে। কোম্পানি 10 জনের অ্যাপ্রুভালের জন্য বলেছে, তারা এটাকে কি করেছে, ম্যানিপুলেট করে সেটাকে 20 জন করেছে বা 50 জন করেছে।
তবে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান, যেহেতু ভিসার অ্যাপ্রুভাল দেয় মালয়েশিয়া সরকার, সেহেতু এর দায় এড়াতে পারে না দেশটির কর্তৃপক্ষ।
আমার কোন কর্মী এমপ্লয়মেন্ট ভিসায় গেলে সে যদি চাকরি না পায়, যে কোম্পানি ভিসা দিয়েছে বা যারা এটাকে অ্যাপ্রুভাল দিয়েছে, দেশ যদি ব্ল্যাকলিস্ট হয়।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
প্রিয়জন, শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের চিঠিপত্রের জবাবের আসর প্রিয়জন। অনুষ্ঠানটি গ্রন্থনায় ও প্রযোজনা করেছেন সহকর্মী আশরাফুর রহমান, আর উপস্থাপনায় রয়েছে আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। আজও শুরুতে একটি বাণী শোনাতে চাই। ইমাম হাসান আলাইহিস সালাম বলেছেন, দুই ব্যক্তির মধ্যে মনোমালিন্য বা কথা কাটাকাটি হলে তাদের মধ্যে যে ব্যক্তি আগে অপরজনের কাছে ক্ষমা চাইবে, সে অপরজনের আগে জান্নাতে প্রবেশ করবে।
খুবই মূল্যবান একটি বাণী শুনলাম। আমরা সবাই তা মেনে চলার চেষ্টা করব, এ কামনায় নজর দিচ্ছি ইমেইলের ইনবক্সে।
বাংলাদেশের টাঙ্গাইল জেলার সাগর দিঘির আকন্দের বাইত থেকে মোবারক হোসেন ফোনে পাঠিয়েছেন আসরের প্রথম ইমেইলটি। তিনি আইআরআইভি ফ্যান ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য।
ফোনি ভাই ইদানিং চিঠি লেখায় বেশ সক্রিয় মনে হচ্ছে।
হ্যাঁ, আমিও বিষয়টি লক্ষ্য করেছি। সিনিয়র শ্রোতারা এভাবে মাঝে মধ্যে চিঠি লিখলে ভালো লাগার পাশাপাশি প্রেরণাও পাই। তো এই চিঠিতে ফোনি ভাই লিখেছেন, রেডিও তেহরান যেমন জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করছে, ঠিক তেমনি সকল শ্রোতার সাথে ভ্রাতৃত্ব বন্ধন আরও সুদৃঢ় করছে। শুধু তাই নয়, ভালোবাসার পরশ মানেই রেডিও তেহরানের ফেসবুক মেসেঞ্জার গ্রুপ। এখানে আসলে আমরা সবাই একই সুতোয় গাঁথা, সবাই সবার কত আপন।
মোবারক হোসেন ফোনি ভাইকে অসংখ্য ধন্যবাদ মতামত জানানোর জন্য। আসরের পরের মেলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বলরামপুর গ্রাম থেকে, আর লিখেছেন সুরজিৎ মাহান্তি। তিনি লিখেছেন, বেশ কিছুদিন থেকে ফেসবুক রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনছি। সত্যি কথা বলতে কি, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানকে আপন করে নিয়েছি। বেশ কিছু অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, তাদের মধ্যে প্রিয়জন একটি। প্রিয়জনে আমার চিঠির জবাব শুনে খুব ভালো লাগলো।
রেডিও তেহরানের অনুষ্ঠানমালা, বিশেষ করে প্রিয়জন আপনার ভালো লাগে জেনে আমাদেরও ভালো লাগছে। আশা করি আবারও লিখবেন। বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে ফ্রিল্যান্স সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম হৃদয় রহমান পাঠিয়েছেন এই মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরানের রংধনু আসরে প্রচারিত ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব শীর্ষক অনুষ্ঠানটি ছিল জীবন সংশ্লিষ্ট ও প্রয়োজনীয় একটি অনুষ্ঠান। পৃথিবীতে বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে কোনো মানুষের জীবনে ভালো একজন বন্ধু ভালো কিছু বয়ে আনে। অন্যদিকে যদি বন্ধু খারাপ হয়, সেক্ষেত্রে বন্ধুর মাধ্যমে ঘটতে পারে বিপজ্জনক কিছু এবং ঘটে যেতে পারে নানা রকম অশান্তি। তাই কারো সঙ্গে বন্ধুত্ব করার আগে তাকে পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া উচিত। রেডিও তেহরান বন্ধুত্বকে যেভাবে গুরুত্ব দিয়ে অনুষ্ঠান প্রচার করেছে, অন্য কোনো প্রচার মাধ্যমে তেমনটি শোনা যায় না।
ভাই হৃদয় রহমান, বন্ধুত্ব নিয়ে রংধনু আসরের বিশেষ অনুষ্ঠানটি ছোট বড় সবার উপকারে এসেছে জেনে ভালো লাগলো। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কে লিখবেন।
এবারের মেইলটি পাঠিয়েছেন হীরালাল ঘোষ। শ্রোতাবন্ধু তার চিঠিতে কোনো ঠিকানা উল্লেখ করেননি, কেবল জানতে চেয়েছেন আপনাদের অনুষ্ঠান কখন প্রচার করা হয়, রেডিওতে শোনা যায় কি।
ভাই হীরালাল ঘোষ, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23 থেকে 9:23 এবং রাত 10:23 থেকে 10:53 পর্যন্ত। শর্ট ওয়েভ রেডিওর পাশাপাশি ফেসবুক, ইউটিউব ও স্যাটেলাইটে শোনা যায়। এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, এই ঠিকানায় parstoday.ir/bn। আর হ্যাঁ, ভবিষ্যতে ইমেল পাঠালে ঠিকানা উল্লেখ করতে ভুলবেন না যেন।
আইআরআইভি ফ্যান ক্লাব বাংলাদেশের সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজ পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, গত 30 জানুয়ারি সম্মানিত শ্রোতা সোহেল রানা হৃদয় ভাইয়ের একটি মেইল প্রিয়জনে প্রচার হয়েছে। হৃদয় ভাই ঢাকা ও এর আশপাশের জেলাগুলোর শ্রোতাদের নিয়ে আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা নামে একটি শ্রোতা ক্লাব গঠন করতে চান। ওনার এই উদ্যোগকে আমরা আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের পক্ষ থেকে সাধুবাদ জানাই। নতুন ক্লাব গঠনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং তা রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধি ও সংযোগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাঁরা আইআরআইবি ফ্যান ক্লাব গঠন করতে আগ্রহী, তাদেরকেও আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ পৃষ্ঠপোষকতা দেবে বলে চিঠিতে উল্লেখ করেছেন যুবরাজ চৌধুরী ভাই।
রেডিও তেহরানের প্রচার প্রসার ও শ্রোতা বৃদ্ধিতে IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ গত 2 বছর ধরে যেভাবে কাজ করে যাচ্ছে তা প্রশংসার দাবি রাখে। এজন্য জাকারিয়া চৌধুরী, যুবরাজ ভাই সহ ক্লাবটির সকল সংগঠকদের আন্তরিক ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপি থেকে মোহাম্মদ হাফিজুর রহমান পাঠিয়েছেন এবারের মেয়েটি। তিনি লিখেছেন, গত 24 জানুয়ারি তারিখে প্রচারিত জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক অনুষ্ঠানে তৎকালীন সময়ের ইরানের সবচেয়ে বড় গণিতবিদ ও মহাকাশ বিশেষজ্ঞ গিয়াসউদ্দিন জামশেদ কাশানির জীবন ও গবেষণা কর্মের নানা দিক নিয়ে আলোচনা শুনে ভীষণভাবে সমৃদ্ধ হয়েছি। জ্যোতির্বিদ বা মহাকাশ পর্যবেক্ষণে ও তাঁর সৃষ্ট যন্ত্রাংশ এবং এই বিষয়ে তার লেখা বই সম্বন্ধে বিস্তারিত জানতে পেরেছি। পরিবেশনাটি সত্যি এক কথায় অনবদ্য ছিল। এছাড়া ইরানে প্রখ্যাত মনীষী খাজা নাসিরুদ্দিন তুসি এবং অধ্যাপক মাহমুদ হেসাবির জীবন, কর্ম ও অবদান সম্বন্ধে বিস্তারিত জেনে খুবই ভালো লাগল। আন্তরিক ধন্যবাদ অনন্য সাধারণ, জ্ঞানবর্ধক, তথ্য সমৃদ্ধ, বস্তুনিষ্ঠ, আকর্ষণীয় ও মনোগ্রাহী অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য।
জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক অনুষ্ঠান থেকে উপকৃত হয়েছেন জেনে খুব ভালো লাগলো। ইমেইল ও মতামতের জন্য হাফিজুর রহমান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জের অর্থ সম্পাদক শরীফা আক্তার পান্না পাঠিয়েছেন এবারের মেলটি। তিনি জানিয়েছেন, গত 26 জানুয়ারি কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘ ও IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জের যৌথ উদ্যোগে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রবতীর বাড়ির প্রাঙ্গণে বাংলাদেশ ও আন্তর্জাতিক বেতারের শ্রোতাদের নিয়ে দারুণ এক শ্রোতা সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত শ্রোতা সম্মেলনে সভাপতিত্ব করেন IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জের সভাপতি ও গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী শ্রোতা ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম শান্ত, বাংলাদেশ বেতারের অত্যন্ত জনপ্রিয় ঘোষক আহসান হাবিব বাপ্পি এবং দৈনিক আজকের সারাদিনের জেলা প্রতিনিধি ও সোশ্যাল ওয়ার্কার শরীফ মিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন নরসুন্দা বেতার শ্রোতা পরিবারের সভাপতি ও IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক।
ক্লাব কার্যক্রমের উপর বিস্তারিত প্রতিবেদন পাঠানোই বোন শরীফা আক্তার পান্না, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা রশিদ ভাই, বেশ কিছু চিঠির জবাব তো দেওয়া হলো, এবার কি কোন শ্রোতার সঙ্গে সরাসরি কথা বলা যায়?
অবশ্যই বলা যায়। আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য টেলিফোনের অপর প্রান্তে অপেক্ষা করছেন ভারতের একজন সিনিয়র শ্রোতা। প্রথমেই তার সঙ্গে পরিচিত হওয়া যাক।
আমার নাম দেবাশিস গোপ, আমি থাকি কুশকন্ডি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারতে। আমার পেশা আমি একজন গৃহশিক্ষক।
ভাই দেবাশিস গোপ, প্রিয়জনের আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানতে চাচ্ছি আপনি কবে এবং কিভাবে রেডিও তেহরানের সন্ধান পেলেন?
রেডিও তেহরানের সঙ্গে পরিচয় বলতে গেলে একটা ছোট্ট ইতিহাস আছে। তখন আমি 9-এ পড়ি, হঠাৎ করে একদিন আমার এক বন্ধু মানে একটু দাদার মতন, সে আমাকে এসে বলল, তুই জানিস একটা রেডিও স্টেশনে বাংলা হয়, সেটা অনেক দূরের অনুষ্ঠান। আমি কত দূরের অনুষ্ঠান আমার ধারণাই ছিল না। ও বলছে, দেখ রেডিও তেহরানের একটা অনুষ্ঠান হয়। ওইভাবে ওই দাদার সঙ্গে আমার পরিচয়ের মাধ্যমেই আমার রেডিও সেন্টারের সঙ্গে যোগাযোগ হয়। এবং আমি তখন বাড়িতে এসে বাবাকে বলি, বাবা আমি আমাকে তুমি একটা রেডিও সেট কিনে দাও। বাবা বললো, কেন, একটা তো আছে। না, ওটা মিডিয়াম ওয়েভ হলে হবে না, আমাকে শর্টওয়েভ একটা রেডিও সেট লাগবে। বাবা বলে, আচ্ছা দিব। তো একদিন বাবা দেখি একটা বাক্স নিয়ে আসলেন, তো সেই থেকেই আমার রেডিও শোনা। সালটা ছিল 1983।
তার মানে আপনি রেডিও তেহরানের বাংলা বিভাগের একদম শুরুর দিককার শ্রোতা। তো ঠিক কোন কোন বৈশিষ্ট্যের কারণে দীর্ঘ 4 দশক ধরে আপনি এ বেতারের অনুষ্ঠান শুনে যাচ্ছেন?
রেডিও তেহরানের একটা বিশেষ দিক আছে, সেটা হচ্ছে তার খবর। অন্যান্য সাপ্তাহিকগুলো তো আছেই, কিন্তু রেডিও তেহরানের খবরগুলো যেভাবে উপস্থাপিত হয়, এবং তাকে যেভাবে সম্পাদিত করা হয় তা অন্যান্য বেতার কেন্দ্র থেকে একটু ভিন্ন ধরনের। যেমন রিপোর্ট দেওয়া হয়, তারপরে সাক্ষাৎকার দেওয়া হয়, যেগুলো অন্যান্য বেতার কেন্দ্রে অল্প আমরা পাই।
তো বর্তমানে আমাদের যেসব অনুষ্ঠান প্রচার হচ্ছে সেগুলোর মধ্য থেকে কোনগুলো আপনার কাছে বেশি ভালো লাগে?
বেশি ভালো লাগে বলতে স্বাস্থ্য কথা আর অন্যান্য অনুষ্ঠানের মধ্যে যেমন আমার কাছে ভালো লাগে রংধনু, ধর্মীয় ভাবাবেগ সম্পন্ন যে একটা অনুষ্ঠান আছে সেটাও আমার ভালো লাগে, যেমন কুরআনের আলো। তাছাড়া অন্যান্য সব অনুষ্ঠানই মোটামুটি কম বেশি ভালো।
ভাই দেবাশিস কুক, আপনার ভালো লাগার অনুষ্ঠানগুলো শুনলাম। সবশেষে আমাদের অনুষ্ঠানের মান উন্নয়নের ব্যাপারে আপনার কোনো পরামর্শ বা প্রস্তাব থাকলে আপনি তাও দিতে পারেন।
পরামর্শ বলতে আমাদের খেলার খবর পাই না, কিছুদিন আগে বিশ্বকাপ ফুটবল হলো, সেই খবরগুলো দু একটা করে ছিল, কিন্তু অন্যান্য সময় খেলার খবর থাকে না। আর সাহিত্যের ব্যাপারে যদি একটু ছোঁয়া থাকতো তাহলে ভালো লাগতো।
আপনার পরামর্শ দুটি আমাদের বিবেচনায় থাকলো। তো আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ায় ভাই দেবাশিস গুপ আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir। বাংলাদেশের পিরোজপুর জেলার মঠবাড়িয়া থেকে কৃষ্ণ কর্মকার কৌশিক পাঠিয়েছেন এবারের চিঠিটি। তিনি লিখেছেন, গত 20 ডিসেম্বর বিশ্ব সংবাদের পর দৃষ্টিপাত অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে। গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানটি ছিল আকর্ষণীয়। এছাড়া আলাপন অনুষ্ঠানে সাক্ষাৎকারগুলো এবং উপস্থাপকের বাচনিক ভঙ্গি এতটাই মধুর যা শুনলে মন জড়িয়ে যায়। এভাবে সুন্দর করে উপস্থাপন করার জন্য রেডিও তেহরানের সকল কলাকুশলীকে অশেষ ধন্যবাদ।
আমাদের অনুষ্ঠানের পাশাপাশি উপস্থাপনাও আপনার ভালো লাগছে জেনে খুশি হলাম। তো নিয়মিত মতামত জানিয়ে চিঠি লেখার জন্য ভাই কৃষ্ণ কর্মকার কৌশিক আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আমাদের ইমেইলের ইনবক্সে আরও কিছু মেইল রয়ে গেছে, কিন্তু হাতে সময় বেশি নেই, তাই মেইলগুলোর প্রাপ্তি স্বীকার করছি। ভারতের পশ্চিমবঙ্গে দক্ষিণ দিনাজপুর থেকে বিধানচন্দ্র সান্যাল, নদিয়া জেলার চাপড়া থানার গোংডা গ্রাম থেকে আলামিন শেখ হিরামন, নয়াদিল্লি থেকে জয়ন্ত চক্রবর্তী, বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর থেকে নজরুল ইসলাম এবং কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ থেকে মোহাম্মদ শাহাদত হোসেন।
চিঠি লিখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি গান। গানের কথা ও সুর ভারতের পশ্চিমবঙ্গের বিখ্যাত গায়ক ও গীতিকার কবির সুমনের, আর গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর।
তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই চিঠিপত্রের আজকের আসর থেকে।
কোথায় যাবে খেলতে দুটি ডানা মেলতে, কোথায় যাবে উড়তে হাত পা একটু ছুটতে, কোথায় যাবে খেলতে দুটি ডানা মেলতে, কোথায় যাবে উড়তে হাত পা একটু ছুটতে। খেলার মাঠে বাড়ি খেলার সঙ্গে আড়ি, খেলার মাঠে বাড়ি খেলার সঙ্গে আড়ি, কোথায় যাবে খেলতে দুটি ডানা মেলতে, কোথায় যাবে উড়তে হাত পা একটু ছুটতে। রিয়েল এস্টেট এলো সবার ঘরে খেলো, ট্যাবের সঙ্গে খেলা এই তো ছেলেবেলা। রিয়েল এস্টেট এলো চোবার ঘরে খেলো দেবের সঙ্গে খেলা, এই তো ছেলেবেলা, খেলার মাঠে বাড়ি, খেলার সঙ্গে আড়ি, খেলার মাঠে বাড়ি, খেলার সঙ্গে আড়ি, কোথায় যাবে খেলতে দুটি ডানা মেলতে, কোথায় যাবে উড়তে হাত পা একটু ছুটতে, আকাশের সুরে ডাকছে আকাশ শোনো, শুনছে না একজন, উঠছে ঘুড়ি দূরে নীল আকাশের সুরে ডাকছে আকাশ শোনো, শুনছে না একজন, খেলার মাঠে বাড়ি, খেলার সঙ্গে আড়ি, খেলার মাঠে বাড়ি, খেলার সঙ্গে আড়ি, কোথায় যাবে খেলতে ডানা মেলতে, কোথায় যাবে উড়তে হাত পা একটু ছুটতে, খেলার জায়গা নেই।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 6 ফেব্রুয়ারি সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছে। প্রথমে বাংলাদেশের শিরোনাম, 84 বছর পর তুরস্কে আবারও এমন ভয়াবহ ভূমিকম্প হল। প্রথম আলো, তুরস্কে ভূমিকম্পে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে $10 বিলিয়ন ইত্তেফাক। তুরস্ক এবং সিরিয়াতে ভূমিকম্পে নিহতের সংখ্যা 1250 ছাড়িয়েছে, আরও বাড়তে পারে। আমার মন্তব্য ছিল ফখরুলকে নিয়ে, হিরো আলম নয়, বললেন ওবায়দুল কাদের যুগান্তর। আর মানবজমিন লিখেছে ওবায়দুল কাদেরকে হিরো আলমের চ্যালেঞ্জ। রাজশাহী সড়ক ভবন, সোনার ডিমপাড়া গাড়ি, মাসে 20 লাখ টাকার বাড়তি বিল, কালের কণ্ঠ। বাংলাদেশ প্রতিদিন বলেছে তুরস্কে ভূমিকম্পে নিহতের সংখ্যা 10,000 হতে পারে আশঙ্কা। ডেইলি স্টারের খবর, দুর্নীতি অদক্ষ প্রশাসন যেভাবে ব্যবসার প্রতিবন্ধক। কলকাতা শিরোনাম, যোগ্য হিসেবেই ডিলিট সম্মান পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা, ভূয়সী প্রশংসা রাজ্যপালের। সংবাদ প্রতিদিন, আনন্দবাজার পত্রিকায় লিখেছে লাশের পর লাশ, কাঁদারও লোক নেই কোনো কোনো পরিবারে। আর্সেনিক মিশ্রিত পানি খেয়ে ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বাড়ছে বহু, বিহারে মৃত্যুর মুখে অনেক মানুষ। পূবের কলম, শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরিবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের খবর বাংলাদেশ, ভারত সহ বিশ্বের সব মিডিয়ায় প্রধান খবর হিসেবে ছাপা হয়েছে। বিভিন্ন দৈনিকের খবরে লেখা হয়েছে ভূমিকম্পে ধ্বংসস্তূপ তুরস্ক ও সিরিয়া, মৃতের সংখ্যা 1250 ছাড়িয়েছে। মৃতের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে তা এখন বলা সম্ভব নয়। এ সম্পর্কে যুগান্তরের খবরে লেখা হয়েছে একের পর এক শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিধ্বস্ত হয়েছে তুরস্ক ও সিরিয়া। এ ঘটনায়
দেশ দুটির প্রায় ১০ নগরীতে ১৭০০র বেশি ভবন বিধ্বস্ত হয়েছে। মানবজমিনের শিরোনাম ওবায়দুল কাদেরকে হিরো আলমের চ্যালেঞ্জ, বিস্তারিত খবরে লেখা হয়েছে, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্যার কথায় কথায় বলেন খেলা হবে। আমি ওবায়দুল কাদের স্যারকে বলতে চাই, খেলার নাকি লোক খুঁজে পান না, খেলা আপনাকে সবার সঙ্গে খেলতে হবে না, আপনি আমার সঙ্গে খেলার আয়োজন করেন, আমাকে অন্যায়ভাবে যে আসন থেকে হারিয়ে দেয়া হলো সেই আসনে আসুন, আপনি আপনার দল থেকে দাঁড়ান আর আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবো, প্রত্যেক কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, কোনো মানুষকে ভয়ভীতি দেখানো হবে না, নিরপেক্ষ নির্বাচন দেন, দেখি আপনি কত ভোট পান আর আমি হিরো আলম কত ভোট পাই। তিনি ওবায়দুল কাদেরের মন্তব্য প্রসঙ্গে বলেন, হিরো কখনো জিরো হয় না। গতকাল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে ভোট পুনর্গণনার দাবিতে আবেদন করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন হিরো আলম। এ সময় তিনি বলেন, ভোটে দাঁড়ানোর সাংবিধানিক অধিকার সবার আছে, যদি অযোগ্যদের ভোটে দাঁড়ানোর অধিকার না থাকে তাহলে আমরা যখন মনোনয়নপত্র কিনলাম তখন সেই কথাটা বললেন না কেন? যাদের মামা খালু নেই তারা ভোটে দাঁড়াতে পারবে না। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, হিরো আলমকে নিয়ে ওবায়দুল কাদেরের ইউটার্ন। এদিকে প্রথম আলোর খবরে বলা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী হিরো আলম নিয়ে কিছুই বলেননি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাব দিয়েছেন। সোনার ডিম পাড়া গাড়ি, মাসে ২০ লাখ টাকার বাড়তি বিল, কালের কণ্ঠের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, রাজশাহী সড়ক ও জনপথ বিভাগে সচল রয়েছে ২৩টি গাড়ি, কিন্তু চালক আছে এর অর্ধেকের মতো, সেক্ষেত্রে এক চালকের বিপরীতে দুটি গাড়ি দেখানো হচ্ছে, আর জ্বালানি তেল তোলার হিসাব দেখানো হচ্ছে এক চালকের জন্য দুই গাড়ির। এভাবে জ্বালানি বাবদ মাসে প্রায় ১০ লাখ টাকা বাড়তি তোলার অভিযোগ পাওয়া গেছে। লাশ হয়ে ফেরা ৭১৪ নারীর ক্ষতিপূরণ চেয়ে রিট, ইত্তেফাকের এ শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, সৌদি আরব সহ বিভিন্ন দেশ থেকে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ৭১৪ জন নারীর লাশ হয়ে ফিরে আসার ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে বিদেশে থাকা সব নারী শ্রমিকদের দেখভাল ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে। এর আগে গত ৩০ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে লাশ হয়ে ফিরলেন ৭১৪ নারী শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন সংযুক্ত করে রিট আবেদনটি দায়ের করা হয়েছে। প্রতিবেদনের একাংশে বলা হয়, সৌদি আরব সহ বিভিন্ন দেশ থেকে যত নারী কর্মীর লাশ দেশে এসেছে তাদের বড় অংশের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। যোগ্য হিসেবেই ডিলিট সম্মান পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতার ভূয়সী প্রশংসা রাজ্যপালের, সংবাদ প্রতিদিন। বিস্তারিত খবরে লেখা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। পূর্ব ঘোষণা অনুযায়ী তাঁকে ডিলিট উপাধি সম্মানে ভূষিত করল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর প্রথমবার কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় তাঁকে এই সম্মান দিল। সোমবার সম্মান প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল বলেন, এই ডক্টরেট অফ লিটারেচার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য ছিল, রাজনীতিতে সাফল্যের জন্য নয়, সেটা তিনি রাজ্যের মানুষের কাছ থেকে পেয়েছেন। তিনি এই সম্মানের যোগ্য এবং নিজের যোগ্যতাতেই তা অর্জন করেছেন। ভোটমুখী ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। সোমবার একদিকে মেগা প্রচারের উদ্দেশ্যে উত্তর পূর্বের রাজ্যে পা রাখলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তার আগে ত্রিপুরায় জনসভা করলেন অমিত শাহ। সভা থেকে বাম কংগ্রেস জোটকে আক্রমণ শোনানোর পাশাপাশি বিজেপির উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। শাহের কথায়, একসময় ত্রিপুরা উগ্রবাদীদের আখড়া ছিল, গত ৫ বছরে দুই মুখ্যমন্ত্রী রাজ্যকে আমূল বদলে দিয়েছে। এদিন বাম কংগ্রেসকে নিশানা করলেও তৃণমূলের নাম শোনা যায়নি অমিত শাহের মুখে। সোমবার দুপুরে ত্রিপুরার শান্তির বাজারে জনসভা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে বিরোধী সিপিএম কংগ্রেস জোটকে তিনি আঘাত নেন, সংবাদ প্রতিদিনে পরিবেশিত হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই কুটে এনেছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা 1,500 বেশি। উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সহযোগিতা করতে ইরানের প্রস্তুতি ঘোষণা। ইরানের সংসদ স্পিকার বলেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ী ক্ষমা ঘোষণার মাধ্যমে শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করেছেন। বাংলাদেশে আসন্ন রমজান মাসে গরম মশলার বাজার স্থিতিশীল রাখতে এলসি খুলতে দেওয়ার আহ্বান দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এবং ভারতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দিল্লিতে সরকার বিরোধীদের বিক্ষোভ। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।
Տեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։